ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبিয়িন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মসজিদ সমূহ বৈঠক সমূহকে আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করো, কেননা তোমাদের দুরুদ কালকে আমাদের তোমাদের জন্য নূর হবে। যে ব্যক্তি আমার প্রতি জুমাতুল মোবারকার দিন 80 বার দুরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। প্রত্যেকটি ভালো কাজে শুরুতে ভালো নিয়ত করে নেওয়া উচিত, কেননা এই ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। তাই নিয়ত করি ইলমে দিন শিক্ষা অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব, আদব সহকারে দেখব, অনুষ্ঠান চলাকালীন সময় উদাসীন থেকে বেঁচে থাকব, যা শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব ইনশা আল্লাহ। যখন শ্রবণ করব তখন যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করব ইনশা আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যুগে যুগে পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, আখিরি নবী, সর্বশেষ নবী। এরপরে অসংখ্য মুসলিম মনীষী, সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশার রাদিয়াল্লাহু গাউস কুতুব আমাদের মাঝে এসেছেন, আরও আসবেন আল্লাহ পাকের মহান মনীষীগণ। তারা আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেমে থেকেছেন মগ্ন, দিন প্রচার ও ইবাদত বন্দেগীতে স্থাপন করেছেন অনন্য সব দৃষ্টান্ত। তাদের জীবনের লক্ষ্য ছিল একটি, আর তা হলো অন্তরে আল্লাহকে ধারণ করা, আল্লাহ পাকের ইবাদত করা, তাকে রাজি এবং খুশিকা তাকে সন্তুষ্টি করা। তাদের ডাকে সৃষ্টিকর্তাও সাড়া দিয়েছেন, মহান রব তাআলা কাছে যখন তারা কিছু চেয়েছেন তখন তারা সাথে সাথেই পেয়েছেন। আল্লাহর কাছ থেকে তারা পেয়েছেন অনেক অলৌকিক ক্ষমতা। তারই ধারাবাহিকতায় আজকের আমরা শ্রবণ করব ইসলামের তরিকতের দারোবাহক হযরত সাইয়েদুনা ওয়াইস কারুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওয়াইস কারুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি জীবিত ছিলেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়নি। এমন এক আধ্যাত্মিক প্রেমে তিনি মগ্ন ছিলেন, তার অনেক অলৌকিক ক্ষমতাও ছিল, বাহ্যিক দৃষ্টিতে তিনি ছিলেন রাস্তার পাগলের মতো, মানুষ তাকে পাগল মনে করত। তাকে সুলতানুল আশিকি রব্বানী বলা হয়। তিনি বিশ্বের কাছে ইয়ামেনের প্রখ্যাত একজন মুসলিম মনীষী, সুফি, দার্শনিক এবং শহীদ হিসেবে পরিচিত। তিনি জাতিসত্তা ছিলেন আরবীয়। সুলতানুল আশিকি রব্বানী আল্লাহ রসুলের নয়নমণি হযরত ওয়াইস কারুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় তিনি ওয়াইসি মতে প্রভাবিত করতেন, অর্থাৎ বিভিন্ন বুজুগানে দিনের নামের সাথে সম্পর্কযুক্ত অনেকে সম্পর্ক করে ফেলেন। যেমন আমরা কাদেরি, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির থেকে আমরা প্রভাবিত হয়েছি, ওনার আমল আখলাক এবং ওনার তরিকতের উপরে আমরা রয়েছি, এবং চিশতি, মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অনুসারে। এভাবে করে পৃথিবীর বুকে অসংখ্য আউলিয়ে কামিলিন এসেছেন, তাদের নামের সাথে নাম মিল রেখে অনেকে এটাকে তরিকত হিসেবেও গ্রহণ করেছেন। তিনি মাওলা আলী কররামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম এর পক্ষে সিফিনের যুদ্ধে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর তাকে সিরিয়ার রাক্কাতে দাফন করা হয়। ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রসুল প্রেমে মগ্ন এবং এতটাই মগ্ন ছিলেন যে এর উদাহরণ পাওয়া মুশকিল। সুফিজমে বহুল প্রচলিত চর্চাকে ইংরেজিতে বলে মিস্টিসিজম। এর অর্থ হল মর্মী সাধক বা মরমিয়া, সুফি, মুর্শিদ, দরবেশ, সাধু, সন্ন্যাসী, গুরু ইত্যাদি। এক্ষেত্রে অমুসলিমদের ক্ষেত্রেও কিছু ব্যবহার হয়, মুসলিমদের ক্ষেত্রেও কিছু ব্যবহার হয়। তো যারা অত্যাধিক সাধনা করেন, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকেন, তাদের চক্ষু বন্ধ থাকেন, চক্ষু বন্ধ করে তারা ধ্যান করেন এবং অন্তর্দৃষ্টি ও গভীর চিন্তা ভাবনার মাধ্যমে সত্য সুন্দরকে উপলব্ধি করতে সক্ষম হয়। সুফিবাদেরও মর্মকথা হলো হৃদয়ে তোমার চলে যেন আলিফের আল্লাহ। এক আল্লাহর ভয়, আল্লাহর একাত্মবাদ, এর বিশ্বাস, এর তো দরজা রয়েছে। যেমন ফানাফিল্লা বাকাবিল্লা, যখন মানুষ বাকাবিল্লা ফানাফিল্লা হয়ে যায় তখন তার অন্তরে একমাত্র আল্লাহ পাকের অবস্থান, আল্লাহ পাকের চিন্তা, এগুলোই করতে থাকে। বলা হয়েছে পবিত্র দৃষ্টি দিয়ে যদি তুমি জীবনকে দেখো শেখ, তুমি জানবে আল্লাহর নামই যথেষ্ট। আল্লাহতে অনুগত বা লীন হওয়া সুফি সাধকের চরম লক্ষ্য, আর এই কাজই সাধন করেছেন হযরত ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা বিশ্বাসী আল্লাহর নূরকে খোঁজ করবে, কেউ তা অন্তর্চক্ষু দিয়ে দেখবে যা চর্মচক্ষু দিয়ে পাওয়া যাবে না। জ্ঞান হলো আলো বা নূর, যাকে খুশি তাকে আল্লাহ দান করেন। শারীরিকভাবে কাছাকাছি না থাকলেও দেখা যায় অনেক সময় অনেক কাছাকাছি হয়ে যায়। হযরত ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই উদাহরণ, যেহেতু তিনি কখনোই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্মচক্ষু দিয়ে দেখেননি, কিন্তু তারপরেও তার সব শিক্ষাই তিনি পেয়েছিলেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা ওয়াইস কারণী যদি আল্লাহ তাআলা আনহু আল্লাহর ইবাদতে এতই মশগুল থাকতেন যে তিনি নিজের দেহের প্রতি কোনো খেয়ালই করতেন না, এতটা ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন, নিজের সৌন্দর্য নিয়ে কখনো ভাবতেন না। বর্ণিত রয়েছে যে তিনি দেখতেছিলেন উজ্জ্বল ফর্সা, মাঝারি আকৃতির, নীল সমুদ্রের মতো ছিল চোখ দুটি, মাথার চুল ছিল আলুথালু উস্কো খুস্কো। তিনি দিন রাত এতই ইবাদত করতেন যে খাওয়া ঘুম বলে কিছু জানতেন না। এত কঠোর ইবাদতের ফলে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল, পুরো শরীর বেঁকে গিয়েছিল ধনুকের মতো, সারা দেহে মাংস বলতে কিছুই ছিল না, ছিল শুধু হাড়, দূর থেকে যেন হাড় গোড় এগুলো মানে গোনা যেত একটা ই রয়েছে না, মানুষ সাধারণ মানুষ দেখে তাকে পাগল মনে করত এবং তার শরীরে পাথর নিক্ষেপ করত। আমাদের সমাজের মধ্যেও দেখা যায়, এটা আসলে উচিত না যে কোনো পাগলকে দেখলে উস্কো খুস্কো চুল এভাবে দেখলে তাকে পাগল বলে আখ্যায়িত করা হয়, তাকে মানে অযথা তাকে ডিস্টার্ব করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, ঢিল ছোড়া হয়, তাকে দৌড়ানো হয়। তো ওয়াইস কারণী যদি আল্লাহ তাআলা আনহুকেও মানুষ পাগল মনে করত এবং এই পাগল মনে করে উপহাস করতো, পাথর ছুঁড়ে মারত, পাথরের আঘাতে রক্ত পর্যন্ত বের হয়ে যেত। তবু হযরত ওয়াইস কারণী রাদি আল্লাহ তাআলা আনহু কখনো কাউকে অভিশাপ দিতেন না, কারণ এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না, শিক্ষা না। ধৈর্য ধরে থাকতেন, আর ধৈর্যের নমুনা এমনই ছিল যে তিনি শুধু একটা কথাই বলতেন যে হে ভাই, দয়া করে আমাকে ছোটো ছোটো পাথর নিক্ষেপ করো। ছোটো পাথর মারলে রক্তটা অতটা বের হবে না, কিন্তু বড় পাথর মারলে রক্ত বেশি বের হবে। ছোটো পাথরের আঘাতে হয়তোবা আমার অজু ভাঙবে না, কতটা খেয়াল দেখুন। আল্লাহ আকবার। কখনো সাধারণ মানুষের আচরণে বিরক্ত হতেন না হযরত ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিন রাত প্রায় সব সময় আল্লাহর ইবাদত করতেন, ইবাদত মশগুল থাকতেন দিন রাত। দেখে মনে হতো নামাজই ছিল তার দিন রাতের প্রধান কাজ, আর এরই সঙ্গে ছিলেন তিনি ভীষণ মাতৃভক্ত। ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সে পিতাকে হারান, সংসারের সব দায়িত্ব উনি গ্রহণ করেন এবং করতে করতে ওনার মা অন্ধ হয়ে যান। কখনো এমন হয়েছে শুধু পানি খেয়ে দিন অতিবাহিত করেছেন, এর মধ্যে আবার তিনি বছরের অধিকাংশ দিনই রোজাই রাখতেন, ইফতার করতেন শুধু একটি খেজুর দিয়ে, যেদিন বেশি খেজুর কিনতে সামর্থ্য সে দুটি একটি খেজুর রেখে বাকি সবই ফকির মিসকিনদের মাঝে বিলিয়ে দিতেন। এবং ধার্মিক ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে বহু আমির ভক্ত তৈরি হয়ে যায়, বহু টাকাওয়ালা ভক্ত হয়ে যায়। তারা ভক্তরা নামি দামি কাপড়, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি তাকে প্রদান করতেন, তাকে দিতেন, কিন্তু তা তিনি ফিরিয়ে দিতেন, নির্দ্বিধায় তিনি গ্রহণ করতেন না। তাদের উদ্দেশ্য শুধু বলতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতের জন্য সব আরাম আয়েশ ছেড়ে দিলেন, তখন আমি তার গোলাম হয়ে কীভাবে আরাম আয়েশ করতে পারি। কোনো সুখ স্বাচ্ছন্দ্য তাকে টানত না, কোনো দিকে তিনি থাকতেন না। যখন ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খ্যাতি বাড়তে থাকে, তখন তিনি নিজের আম্মা হুজুরকে নিয়ে জঙ্গলে আত্মগোপন করেন, যাতে মানুষের অতিরিক্ত সমাদর পেয়ে নিজের ইবাদত করতে কোনো প্রকার অসুবিধা না হয়। দিনের বেলায় মাঝে মাঝে তিনি উট চড়াতে বের হতেন, এতেই তার আর্থিক সংস্থান হয়ে যেত। এভাবে ছিলেন তিনি ইবাদত বন্দিগির মাঝে নিজের জীবনকে অতিবাহিত করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে, জাহিরি ওফাত গ্রহণ করার পূর্বে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমার গায়ের জুব্বাটা আমার ইন্তেকালের পর শ্রেষ্ঠ আশিক ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৌঁছে দিও, তাকে আমার সালাম জানিয়ে বলবে তিনি যেন আমার উম্মতের জন্য আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করেন, দোয়া করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালিত হয়। যথাসময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম একসঙ্গে বেরিয়ে পড়েন কুফার পথে। অনেক খোঁজাখুঁজির পর ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেলেন। তখন ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা নামাজরত ছিলেন, নামাজ শেষে সালাম দিলেন, পরিচয় নিশ্চিত হয়ে তার হাতে চুমু দিলেন। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো ওয়াইস কারণীর হাতে জুব্বা দিয়ে দিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার জুব্বা মোবারক দান করেছিলেন। সুবহানাল্লাহ, তিনি তখনই এই জুব্বা নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন এবং সকলের জন্য, উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলেন, দোয়া করলেন, গুনাহ মাফের জন্য, উম্মত মাগফিরাতের জন্য দোয়া করলেন। আল্লাহ আকবার। আমার দর্শক শ্রোতা, দেখুন, যারা আজ পর্যন্ত আমাদের মাঝে তরিকতকে, ইসলামকে, এই দিনের রাস্তাকে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন, তারা কতটা কষ্ট সাধন করেছেন, তারা কত ইবাদত বুঝাচ্ছিলেন, তাদের ইবাদতের খাতিরে তাদের পেট পিঠের সাথে লেগে যাচ্ছে, আমাদের পেট পিঠ থেকে বেড়ে যাচ্ছে। আমাদের ইবাদত তারই ইবাদত, আমরা কোথায় এবং তারা কোথায়? আল্লাহ আকবার। তার ব্যাপারে আসতে তিনি কখনো হাসতেন না। লোকলা ছেড়ে যখন জনবিরল এলাকায় বাস করতেন, দিন রাত আল্লাহর ধ্যানে থাকতেন আর তার আম্মা হুজুরের সেবা নিয়ে ব্যস্ত থাকতেন, দিনের বেলা উট চড়িয়ে রুটির ব্যবস্থা করতেন, জীবনে বাড়তি সঞ্চয় বা বিলিসিতার কোনো প্রয়োজনও ছিল না, আর তিনি ধার ধারতেন না এগুলো, তাকে কখনো মানুষ হাসতে দেখেনি। লোকে যখন হাসতো তিনি তখন কাঁদতেন। শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জুব্বা মোবারক পেয়েছেন, তখন তার ঠোঁটের কোণে একটু হাসি দেখা গিয়েছিল। সবার কাছে তিনি একজন খাপ ছাড়া মানুষ হিসেবে পড়েছিলেন, মানে পাগল হিসেবে পড়েছিলেন। তার সাথে মানুষের আনাগোনা এরকম ছিল না, তিনি পাগল বেশে চলাফেরা করতেন। আল্লাহর অলিগণ, তারা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে থাকেন, রিয়াজতের মধ্যে থাকেন, তাদের থেকে আমাদের শিক্ষার অনেকগুলো দিক রয়েছে। কেমন ইবাদত গুজা ছিলেন, কেমন আপনার ইয়ে ছিলেন? তিনি স্বল্প আহার রোজা রাখতেন এবং অন্ধ মায়ের সর্বপ্রকার সেবা শুশ্রূষা করাই ছিল তার জীবনের কাজ। আর তিনি তার মা যেহেতু অন্ধ, কোনো কাজকর্ম করতে পারতেন না, অক্ষম ছিলেন, তো এই কারণেই তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার দেখা করতে পারেন, সাহাবিয়াতের মর্যাদা তিনি নিতে পারেননি, কারণ তার আম্মা হুজুর চোখে দেখতেন না, এর খিদমত সব তারই করতে হতো। কত বড় একটা মানে উনি হারিয়েছেন যে সাহাবি হওয়ার সৌভাগ্য তিনি ই করে, তার মর্যাদাও দেখুন না। এর ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা তাকে ভালোবাসছেন, তার জুব্বা মোবারক তাকে দান করেছেন, এটা কি কম পাওয়া? কোন সাহাবিকে দেওয়ার জন্য তিনি বলেননি, কিন্তু ওয়াইস কারণী যার সাথে দেখা হয় না, সাহাবিয়াতের তিনি কোনো ই পাননি, মর্যাদা পাননি, তাবেঈর মর্যাদা পেয়েছেন, তাকে দান করেছেন জুব্বা শরীফ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ হচ্ছে প্রেমের নিদর্শন, এ হচ্ছে হৃদয়ের কানেকশন, এ হচ্ছে রুহানি পাওয়ার, এ হচ্ছে কাশফ। যে আল্লাহর ওলিদের মাঝে থাকতো, আল্লাহ পাক দান করতেন সকল কিছু, যে তিনি কিভাবে দেখতেন, তিনি কিভাবে করতেন, আল্লাহ রসুলের হুকুম কী পালন করতেন, কোথায় 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 দেখা সাক্ষাৎ নাই, কিছু নাই, কিন্তু তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কালিমা পাঠ করে মুসলমান হওয়ার পরে তার মধ্যেই জীবন অতিবাহিত করেছেন, এভাবেই তার জীবন চলে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। ওনার ব্যাপারে অনেক ঐতিহাসিক বক্তব্য রয়েছে, অনেক কিছু রয়েছে, আসুন আমরা কিছু বাণী শ্রবণ করি যে উনি আমাদেরকে যে বাণী দিয়েছেন। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলকে চিনতে পেরেছে তার কাছে দুনিয়ার কোনো কিছু গোপন নেই। আল্লাহু আকবার। তিনি আরও বলেন, যে লোকের কাছে তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রিয় থাকবে, দোজক তার সবচেয়ে কাছে থাকবে। নাম্বার এক, সবচেয়ে ভালো খাবার খাওয়া। নাম্বার দুই, সবচেয়ে ভালো কাপড় পরিধান করা। নাম্বার তিন, বড় লোকদের সাথে চলাফেরা ও উঠা বসা করা। এই তিনটির ব্যাপারে যাদের মানে বেশি আগ্রহ থাকবে, তো ওয়াইস কারণী রাদি আল্লাহ তাআলা বলেছেন দোজকও তার সবচেয়ে কাছে থাকবে। তিনি বলতেন, মনকে সবসময় আল্লাহ তাআলার দিকে রাখবে, তাহলে শয়তান মনের মধ্যে স্থান পাবে না। তিনি বলতেন, নিরিবিলি বসে আল্লাহকে ডেকে মনেদের শান্তি পাওয়া যায়, দুনিয়ার অন্য কোনো জিনিস মানুষের মনে সেরকম শান্তি দিতে পারে না। নিরিবিলি একাগ্রতার সাথে, একাগ্রতার চিত্তে আপনি ইবাদত করবেন, বন্দি করবেন, কেউ দেখে না, কেউ নেই। আর এটা রাতের ইবাদতটা সবচেয়ে ভালো, কেউ রাতে সবাই ঘুমাচ্ছে, আপনি একা জেগে আছেন, তাহাজ্জুদ করছেন আল্লাহ পাকের কাছে, আপনার আরজি পেশ করছেন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি বলেন, প্রতিদিন সকালে বিছানা থেকে উঠে মনে করবে যে আজই আমার জীবনের শেষ দিন, তাহলে কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। মানুষ শুধু তখনই আল্লাহর প্রিয় খাঁটি বান্দা হয় যখন তার কাজ বা কথা আল্লাহর আদেশ ও নিষেধের উল্টো না হয়। আল্লাহকে চিনতে ও জানতে হলে আল্লাহর পথে কঠোর সাধনা করতে হবে। মানুষ যে পর্যন্ত দুনিয়াকে বাদ না দিবে, অর্থাৎ কর্তব্য কাজ ছাড়া অন্য কাজে মশগুল থাকবে, সে পর্যন্ত তার জন্য আল্লাহর প্রেমিক ও পরহেজগার হওয়া সম্ভব না। আল্লাহ আকবার। আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেকের রিজিক দাতা, তার প্রতি যার বিশ্বাস ও ভরসা নেই সে কি করে? আল্লাহর ভালোবাসার পাওয়ার আশা করে। মনে রেখো যে দুনিয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, তোমাকেও একদিন এ দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, মৃত্যু অনিবার্য। আসলেই মৃত্যু আমাদের অনিবার্য। ওনার বাণীগুলো, কয়েকটা বাণী শ্রবণ করেছি, বাণীগুলো আসলেই হৃদয়ে স্পর্শী, এবং এর উপর যদি কেউ আমল করে তাহলে হয়তো সে সঠিক দিশা পেয়ে যাবে, তরিকতের মধ্যে তার পদোন্নতি হবে, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লা বাকাবিল্লা হতে পারবে। আর আমাদের চাওয়া পাওয়া তো এটাই, দুনিয়াকে এতটুকু অর্জন করুন যতটুকু প্রয়োজন, প্রয়োজন অতিরিক্ত দুনিয়া অর্জন করার প্রয়োজন নেই। এটা করলে আমাদের জন্য যে লাভবান হবে না, আখিরাত আমাদের থেকে দূরে চলে যাবে। আর দুনিয়া মাজরা আতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আমাদের পূর্ব মনীষীগণ এই কাজই করেছেন, আখিরাতকে তালাশ করেছেন দুনিয়ার মধ্যে। আমরা দুনিয়ার মধ্যে দুনিয়াই তালাশ করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, এ সকল মনীষীদের সাদাকা আমাদের নসিব হোক। বাস, আল্লাহ পাক যদি আমাদের উপর দয়া করেন তাহলে সম্ভব, এছাড়া সম্ভব না। আরেকটা জিনিস না বললেই নয়, মনে রাখবেন, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে কেউ আমাদের সমাজে হাঁটছে, পাগল বেশি হাঁটছে, মজ্জুব প্রকৃতিক। আল্লাহর ওলিদের মধ্যে কিছু মজ্জুব ওলি রয়েছেন, যাদের নামাজ, রোজা, খাওয়া দাওয়া এগুলোর প্রতি কোনো ধ্যান থাকে না, তাদেরকেও খারাপ বলা যাবে না। এ ব্যাপারেও কোরআন মাজিদের মধ্যে ইরশাদ আছে, তাদেরকে ভয় করার জন্য বলা হয়েছে, তাদেরকে কষ্ট না দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের ব্যাপারে সারাংশ যে আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের ছায়া দ্বারা আবৃত করা, তাদের পরিচয় অনেক সময় পাওয়া যায় না। আমরা জানি না যে আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে কে আল্লাহর প্রিয় বান্দা, কে আল্লাহর প্রিয় বস্তু। অনেক রয়েছে যে বাজাহির আমাকে দেখতে খুব পরহেজগার, মুত্তাকি, লেবাস, পাগড়ি, দাড়ি সব কিছু আছে, কিন্তু হয়তো আমি আল্লাহ পাক থেকে অনেক দূরে। কিন্তু আরেকজন রয়েছেন যার বাহ্যিকভাবে দেখতে নেক সুরাত না, দেখতে নেক সুরাত না, কিন্তু তার আভ্যন্তরীণ আল্লাহ পাকের অনেক নৈকট্যশীল বান্দা তিনি নৈকট্যে পৌঁছে গেছে হতে পারে। এজন্যই তো বুজুর্গের দিন বলেন যে নিজেকে সবচেয়ে নিচু ভাবো, সবচেয়ে নিচু, সবার চেয়ে আমি খারাপ, সবাই ভালো আমি খারাপ। যদি এভাবে ভাবা যায় তাহলেই হবে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে, আল্লাহ পাকের সান্নিধ্য আমরা পাবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মহাব্বত নিয়ে ইবাদত বন্দিকি করে যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য এই তরিকতের রাস্তা, তরিকত তো একজন পীর হক্কানি রব্বানি আল্লাহর প্রিয় বান্দা যার উপর আল্লাহ পাক রাজি হয়েছেন, খুশি হয়েছেন, যাকে ইনাম দিয়েছেন, যিনি কামালিয়াত অর্জন করতে পেরেছেন, তার কাছে গিয়ে দীক্ষা নেয়া, তার কাছ থেকে যে আপনি আল্লাহ পাককে পেয়েছেন আমাকেও একটু আল্লাহ পাকের কাছে নিয়ে চলুন। অবতাকু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলাকে যদি আমরা গ্রহণ করি, আল্লাহ পাকের প্রিয় বান্দাকে, আল্লাহ পাকের এই ওলিকে, কামিল মুর্শিদকে যদি আমরা, আসলে কামিল মুর্শিদ যদি খুঁজে বের করতে, তাহলে ইনশাল্লাহ সে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবেন, রসুল পর্যন্ত পৌঁছিয়ে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আজকের আমরা ওয়াইস কারেনী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা শ্রবণ করছি, ওনার বিভিন্ন আমল, বিভিন্ন বাণী শ্রবণ করেছি, এ থেকে আশা করি আমরা অনেক উপকৃত হব, অনেক কিছু শিক্ষা অর্জন করব আর এর উপর আমল করব, তাহলেই হবে সার্থক এই অনুষ্ঠান করার, বয়ান করার। আল্লাহ পাক আমাকে এবং যারা শ্রবণ করেছি তাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আগামী পর্বে আমরা অন্য কোনো আলোচনা নিয়ে উপস্থিত হব, ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।